এখন পড়াতে যাচ্ছি ক্লাস 9-এর সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বেঙ্গলির জন্য তাদের পাঠ্য বইয়ের প্রথম গল্প রবীন্দ্রনাথ ঠাকুরের গিন্নি। প্রথমে লেখক পরিচিতি পড়াবো, তারপরে মূল গল্পে আসবো। 1861 সালের 7ই মে কলকাতার জোড়াসাঁকোতে এক পিরালি ব্রাহ্মণ পরিবারে রবীন্দ্রনাথ জন্মগ্রহণ করেন। পিরালি ব্রাহ্মণ বলতে কী বোঝায়? পিরালি ব্রাহ্মণ তারায় যারা অন্য কোনো ধর্মের অন্ন জল গ্রহণ করে দোষযুক্ত হতো, সেই সকল ব্রাহ্মণকে বলা হতো পিরালি ব্রাহ্মণ। জানা যায় যে রবীন্দ্রনাথের বেশ কয়েক পুরুষ আগে তাদের বংশের কেউ একজন মুসলিম ধর্ম গ্রহণ করেছিল, তার ফলে তাদের সেই বংশ পিরালি ব্রাহ্মণ বংশরূপে পরিচিতি লাভ করে। প্রথাগত বিদ্যালয় শিক্ষা তিনি গ্রহণ করেননি, গৃহশিক্ষক রেখে বাড়িতেই তাঁর শিক্ষার ব্যবস্থা করা হয়েছিল। রবীন্দ্রনাথ স্কুলের যে নিয়মকানুনগুলো আছে সেইগুলো সেই বালক বয়সে মানতে চাননি, অর্থাৎ স্কুলে গেলে স্কুলের একটা কড়া নিয়ম আছে, পড়া পারলে ভালো, না পারলে কঠিন কঠিন শাস্তি, এইসব রবীন্দ্রনাথ মেনে নিতে পারেননি। তাকে স্কুলে পাঠাতে পারা যায়নি, যদিও কয়েকটা স্কুলে তিনি পড়েছিলেন কিন্তু বেশি দিন পড়েননি। তাই তার বাবা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর বাড়িতে নানা বিষয়ের গৃহশিক্ষক রেখে তাকে শিক্ষিত করে তোলেন। 1874 সালে তত্ত্ববোধিনী পত্রিকায় তার প্রথম কবিতা অভিলাষ প্রকাশিত হয়। 1883 সালে মৃণালিনী দেবীর সঙ্গে তার বিবাহ হয়। মৃণালিনী দেবী রবীন্দ্রনাথের স্ত্রীর নাম, কিন্তু তার আসল নাম ছিল ভবতারিণী দেবী। ঠাকুর পরিবারে বিয়ে হয়ে আসার পর সেই ঠাকুর পরিবার থেকেই আগের নামটা পাল্টে মৃণালিনী দেবীর নাম রাখা হয়। 1890 সাল থেকে পূর্ববঙ্গের শিলাইদার জমিদারি স্টেটে বসবাস শুরু করেন। এই শিলাইদা এখন পূর্ববঙ্গ, অর্থাৎ বর্তমান বাংলাদেশের মধ্যে পড়ে গিয়েছে। ১৯০১ সালে শান্তিনিকেতনে ব্রহ্মচর্যাশ্রম প্রতিষ্ঠা করেন। ব্রহ্মচর্যাশ্রম বলতে সেই আশ্রমকে বোঝায় গুরুকুলে আগেকার দিনে যে সকল ছাত্ররা গুরুগৃহে গুরুর সান্নিধ্যে থেকে বিভিন্ন বিষয়ের জ্ঞান অর্জন করত, সেই রকম আশ্রম জীবনকে বলা হয় ব্রহ্মচর্যাশ্রম। 1902 সালে মৃণালিনী দেবীর মৃত্যু হয়। 1905 সালে তিনি বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে জড়িয়ে পড়েন। রবীন্দ্রনাথের 52টি কাব্যগ্রন্থ, 38টি নাটক, 13টি উপন্যাস এবং 36টি প্রবন্ধ ও অন্যান্য গদ্য সংকলন প্রকাশিত হয়। তার সর্বমোট 95টি ছোট গল্প এবং 1915টি গান যথাক্রমে গল্পগুচ্ছ গীতাবিতান সংকলনের অন্তর্ভুক্ত হয়েছে। তিনি প্রায় 2000 ছবি এঁকেছিলেন। রবীন্দ্রনাথের রচনা বিশ্বের বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে। 1913 সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের ইংরেজি অনুবাদের জন্য তিনি সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। 1941 সালে 7ই আগস্ট রবীন্দ্রনাথের মৃত্যু হয়। এখন বাঙালি শিল্প সাহিত্য সংস্কৃতিতে রবীন্দ্রনাথ একটা মহামানব। তাঁর চর্চা আমরা প্রতিনিয়ত করে থাকি, রবীন্দ্রনাথের গান শুনি, রবীন্দ্রনাথের নাটক অভিনয় করি, তার প্রবন্ধ পড়ি, গল্প পড়ি। প্রতিবার 25শে বৈশাখে রবীন্দ্রনাথকে নিয়ে চর্চা করি নানা দিক দিয়ে। তো এই জন্যে রবীন্দ্রনাথ সম্বন্ধে কিছুটা জেনে রাখা দরকার। কতটুকু জানতে হবে সেগুলো আমি প্রশ্নের মধ্যে দিয়ে বলেছি, ছাত্ররা সেইগুলো বাড়িতে সেই প্রশ্নগুলো অনুশীলন করবে। এবার মূল গল্পে আসা যায়। মূল গল্পে আসার আগে ছোট গল্প কাকে বলে সেই সম্বন্ধে দু চারটে কথা আমি বলবো। ছোট গল্প সম্বন্ধে রবীন্দ্রনাথ তার সোনারতরী কাব্যগ্রন্থে অন্তর্গত বর্ষা যাপন কবিতায় যে কথাগুলো বলেছিলেন সেগুলো হলো ছোট গল্পের ঠিক উপযুক্ত একটা সংজ্ঞা বা ডেফিনেশন, যেগুলো বড় বড় পণ্ডিতরাও মেনে নিয়েছেন। সেই কবিতার কয়েকটি লাইন হলো, ছোট প্রাণ ছোট ব্যথা, ছোট ছোট দুঃখ কথা, নিতান্ত সহজ সরল, সহস্র বিস্মৃতি রাশি, প্রত্যহ যেথেছে ভাসি, তারই দু চারিটি অশ্রুজল, নাহি বর্ণনার ছটা, নাহি নাহি বর্ণনার ছটা, ঘটনার ঘন ঘটা, নাহি তত্ত্ব নাহি উপদেশ, অন্তরে অতৃপ্তি রবে, সাঙ্গ করি মনে হবে, শেষ হয়ে হইল না শেষ। এই কথাগুলোর মধ্যেই ছোট গল্পের সংজ্ঞা সব কিছু বলা আছে। আমাদের জীবন এরকম টুকরো টুকরো অসংখ্য ছোট গল্পের সমষ্টি বা যোগফল। প্রতি মুহূর্তে আমাদের নানা রকম সুখ দুঃখের ঘটনা ঘটে যায় জীবনে। এই দু একটা সুখ দুঃখের ঘটনা নিয়েই ছোট গল্প তৈরি হয়। তাই ছোট প্রাণ ছোট ব্যথা, ছোট ছোট দুঃখ কথা, খুব সহজ সরল ভাবে যেগুলো আমাদের জীবনের ওপর দিয়ে বয়ে যাচ্ছে। সহস্র বিস্মৃতি রাশি, প্রত্যহ যেতেছে বাসি, আমাদের বিস্মরণে চলে যাচ্ছে অসংখ্য এইরকম ঘটনা। বিস্মরণে মানে আমাদের পাস্ট, অতীতে চলে যাচ্ছে, আমাদের স্মৃতির অতলে তুলিয়ে যাচ্ছে এই সকল ছোট ছোট ঘটনা। সেইখান থেকে দু চারটে সুখ দুঃখ তুলে নিয়েই ছোট গল্প তৈরি হয়। নাহি বর্ণনার ছটা, ঘটনার ঘন ঘটা, বিরাট কোনো বর্ণনা থাকবে না, অনেক ঘটনার সমাবেশ থাকবে না, কোনো তত্ত্ব থাকবে না, উপদেশ থাকবে না। আর সব থেকে বড় ব্যাপারটা হলো, অন্তরে অতৃপ্তি রবে, সঙ্গ করি মনে হবে, শেষ হয়ে হইল না শেষ। গল্পটা শেষ করে মনে হবে, না ঠিক যেন হলো না, আর একটু গল্পটা বাড়ালে বোধহয় ভালো হতো, একটা আক্ষেপ থেকে যাবে এবং মনের মধ্যে নানা রকম প্রশ্ন জাগিয়ে তুলবে। এইরকম যদি আমরা ছোট গল্পের মধ্যে দেখতে পাই, অনুভব করতে পারি, তবেই সেটাকে সঠিক ছোট গল্প বলা যাবে। যাক, এবার গল্পটা পড়া যাক। গিন্নি, রবীন্দ্রনাথ ঠাকুর। ছাত্রবৃত্তি ক্লাসে 2-3 শ্রেণীর নিচে আমাদের পণ্ডিত ছিলেন শিবনাথ। ছাত্রবৃত্তি ক্লাস বলতে কি বোঝায়, এই লাইনটা থেকে এইটা একটা জানার বিষয়, আর আমাদের বলতে কাদের, এই দুটো জিনিস খুব ভালো করে আগে জানতে হবে। ছাত্রবৃত্তি বলতে বোঝায় আগেকার দিনে স্কুলে যে সকল মেধাবী ছাত্র ছিল তাদের মেধা বিচার করবার জন্য একটা পরীক্ষা নেওয়া হতো, সেটা চতুর্থ শ্রেণী অর্থাৎ ক্লাস 4-এ নেওয়া হতো, আর অষ্টম শ্রেণীতে বা ক্লাস 8-এ নেওয়া হতো। যে সকল ছাত্র মেধার মধ্যে দিয়ে উত্তীর্ণ হতো সেই সকল পরীক্ষায় তাদের সরকার থেকে একটা আর্থিক সাহায্য করা হতো, এটাই বৃত্তি, এটাই স্কলারশিপ। তা ছাত্রবৃত্তি ক্লাসের 2-3 শ্রেণী নিচে, সেটা ক্লাস 1-2 হতে পারে অথবা 6-7 হতে পারে, সেই রকম শ্রেণীতে যখন আমরা পড়তাম, আমাদের থেকে আমি আমরা কথাটা বল, আমাদের বলতে কাদের, এখানে অনেক গল্পে এইরকম আমি আমরা করে গল্প লেখা হয়, এটা একটা পদ্ধতি, তাতে লেখকের জীবনের সঙ্গে সেটা মিল থাকতেও পারে নাও থাকতে পারে। এখানে সব থেকে বলা ভালো গল্পকথক, অর্থাৎ আমাদের বলতে গল্পকথকরা, যিনি গল্পটা আমাদের বলছেন তার কথা। আমাদের বলতে পরীক্ষায় যদি এরকম প্রশ্ন আসে লাইনটা তুলে, আমাদের বলতে কাদের বলা হয়েছে, আমাদের বলতে গল্পের কথককে বলা হয়, কথকদের বলা হয়েছে, অর্থাৎ গল্পকথকদের বলা হয়েছে। গল্পকথকরা যখন ছাত্রবৃত্তি ক্লাসের 2-3 শ্রেণীর নিচে পড়ত। সেই শিবনাথ পণ্ডিতের চেহারাটা কেমন ছিল? তাঁর গোঁফদাড়ি কামানো, চুল ছাঁটা এবং টিকিটি হ্রস্ব, এই হচ্ছে তার চেহারার বর্ণনা। গোঁফদাড়ি ছিল না, চুল ছোট ছোট করে কাটা, আর মাথায় একটা টিকি ছিল এবং টিকিটা অত্যন্ত ছোট। তাহাকে দেখিলেই বালকদের অন্তরাত্মা শুকাইয়া যাইত, অন্তরাত্মা শুকাইয়া যাইত মানে ভয়ে তারা চুপসে যেত। তাদের ভিতরের যে মনটা আছে সে মনটা সংকুচিত হয়ে যেত শিবনাথকে, শিবনাথ পণ্ডিতকে দেখলেই। অর্থাৎ শিবনাথ পণ্ডিতকে তারা ভীষণ ভয় করত। ছাত্রদের প্রতি তার যে আচার আচরণ ছিল তার জন্যেই শিবনাথ পণ্ডিতের উপর তাদের এত ভয়। এবার আচার আচরণটা কেমন ছিল আমরা একটু পরেই সেটা জানতে পারব। শিবনাথ পণ্ডিতের আচার আচরণ নিয়ে রবীন্দ্রনাথ প্রথমেই পরের অনুচ্ছেদে একটা উদাহরণ দিলেন। এই উদাহরণগুলোই রবীন্দ্রনাথের ভারী মজার, এবং এই রবীন্দ্র সাহিত্যের মজাটাই হচ্ছে রবীন্দ্রনাথের গল্প হোক, প্রবন্ধ হোক, নাটক হোক, তার উপন্যাস হোক, তাতে বিভিন্ন অজস্র উদাহরণ এত চমৎকার চমৎকার দিতেন যে সেইগুলো ব্যাখ্যা করাটাই হচ্ছে রবীন্দ্র সাহিত্যের বৈশিষ্ট্য। ভারী চমৎকার। প্রাণীদের মধ্যে দেখা যায় যাদের হুল আছে তাদের দাঁত নাই, যে প্রাণীর হুল থাকে তার দাঁত থাকে না, যার দাঁত থাকে তার হুল থাকে না। অথচ এই দুটো অস্ত্র দিয়ে এই প্রাণীরা আঘাত করলে দুটোই যন্ত্রণা দেয়। একটার ক্ষেত্রে কি হয়, হুল ফোটালে রক্ত বেরোয় না ঠিকই, তবে খুব জ্বলুনিও হয়। দাঁত দিয়ে যেসব প্রাণী আঘাত করে তারা রক্তাক্ত করে, সেটাও যন্ত্রণা দেয়। মজা করে রবীন্দ্রনাথ বললেন শিবনাথ পণ্ডিতের দুটো অস্ত্রই ছিল, হুলও ছিল দাঁতও ছিল। এবার কেমন তার প্রয়োগ সেটা পরের লাইনে আসে। এদিকে কিলচর চাপড় চারাগাছের বাগানের উপর শিলাবৃষ্টির মতো অজস্র বর্ষিত হইত, ওদিকে তীব্র বাক্য জ্বালায় প্রাণ বাহির হইয়া যাইত। এখন কিলচর চাপড় ছাত্রদের উপর, ছাত্রদের মাথায়, পিঠে, গায়ে, হাতে, পায়ে তিনি আঘাত করতেন। এটাকে দাঁতের সাথে তুলনা করল, মানে এই যে মারধর করতেন তার ফলে তারা, তাদের অবস্থা প্রায় রক্তাক্ত, তাদের দেহ রক্তাক্ত হয়ে যাওয়ার মতোই হতো, অথবা রক্তাক্ত হয়তো হতোই। আর হুলটা কি? হুলটা হচ্ছে তার তীব্র বাক্য জ্বালা। তিনি ছাত্রদের যখন বকাবকি করতেন এত খারাপ খারাপ কথা তিনি শোনাতেন যে সেই তীব্র বাক্য জ্বালায় তাদের প্রাণ বাহির হইয়া যায়, তাদের মনের মধ্যে এমন আঘাত লাগতো যেন প্রাণ যায় যায়। ঠিক হুল ফোটালে যেমন জ্বলুনি ওঠে, সেই রকম জ্বলুনি ছাত্রদের মনের মধ্যে হতো। তাহলে হুল আর দাঁত দিয়ে ছাত্রদের প্রতি শিবনাথের আচার আচরণকে রবীন্দ্রনাথ বোঝালেন। ইনি আক্ষেপ করিতেন পুরাকালের মতো গুরু শিষ্যের সম্বন্ধ এখন আর নাই, ছাত্ররা গুরুকে আর দেবতার মতো ভক্তি করে না, এই বলিয়া আপনার উপেক্ষিত দেব মহিমা বালকদের মস্তকে সবেগে নিক্ষেপ করিতেন, আক্ষেপ করিত, আফসোস করতেন। আগেকার দিনে সে প্রাচীন কালে সেই গুরুকুলের আশ্রমে ছাত্ররা গুরুকে দেবতার মতো ভক্তি করত, সেই রকম ভক্তি আত্রদের মধ্যে এখন আর নেই, এটাই শিবনাথ মনে করতেন। কিন্তু শিবনাথ চাইতেন ছাত্ররা তাকে সেই দেবতার মতো ভক্তি করুক, কিন্তু সেই ভক্তিটা তিনি পেতেন না বলে তিনি কি করতেন, তিনি মনে করতেন তার দেবতার মতো মহিমা, অর্থাৎ তিনি নিজেকেও সে আগেকার দেবতুল্য গুরুমশায়ের মতো নিজেকে মনে করতেন, অথচ ছাত্ররা তাকে সেই রকমভাবে ভক্তি করছে না, তার ভক্তিকে তারা তাদের গুরুমশাইকে উপেক্ষা করছে, গুরুমশাইকে অবহেলা করছে। এইটা মনে করে তিনি বালকদের মস্তকে সবেগে নিক্ষেপ করতেন। কি নিক্ষেপ করতেন? নিক্ষেপ করা মানে ছুঁড়ে দিতেন। কি ছুঁড়ে দিতেন? দিতেন কিল চর ঘুষি, অর্থাৎ ছাত্রদের তিনি ভীষণভাবে মারধর করতেন। কি মনে করে? ছাত্রদের আর ভক্তি শ্রদ্ধা গুরুর ওপর নেই। আগেকার গুরুমশাইদের ছাত্ররা যেমন ভক্তি করত, সেই ভক্তি আর তাদের নেই এখনকার ছাত্রদের। আর কি করতেন? মাঝে মাঝে হুঙ্কার দিয়া উঠিতেন, চিৎকার করে বলে উঠতেন, অর্থাৎ বকাবকি করতেন চিৎকার করে। কিন্তু তাহার মধ্যে সেই চিৎকারের মধ্যে, সেই বকাবকির মধ্যে এত ইতর কথা মিশ্রিত থাকতো, ইতর মানে এত খারাপ কথা মেশানো থাকতো, যে তাহাকে দেবতার বজ্রনাদের রূপান্তর বলিয়া কাহারও ভ্রম হইতে পারে না। আমরা রামায়ণ মহাভারতে পৌরাণিক কাহিনীতে দেখি, এগুলো যদিও গল্প, তবু আমরা দেখতে পাই যে আগেকার দিনে মানুষ এত সৎ ছিল যে আকাশের দেবতারা বজ্রের মতো আওয়াজ করে, বজ্র মানে বাজ, নাদ মানে আওয়াজ, সে গুরুগম্ভীর। মেঘ ডাকলে যেমন একটা গুরুগম্ভীর আওয়াজ হয়, বাজ পড়লে যেমন গুরুগম্ভীর আওয়াজ হয়, সেই রকম গুরুগম্ভীর আওয়াজে দেবতারা পৃথিবীর মানুষকে নানা রকম নির্দেশ দিত মাঝে মাঝে। এসব কথা আমরা রামায়ণে পাই, মহাভারতে পাই। তা দেবতা হচ্ছে শুভের প্রতীক, জগতে যা কিছু ভালো তার প্রতীক হচ্ছে দেবতা, যা কিছু খারাপ তার প্রতীক হচ্ছে দানবেরা। দেবতা কখনো মানুষের জগতের খারাপ ভাবেন না, করেনও না, বলেনও না। তার আগেকার দেবতারা পৌরাণিক কাহিনী অনুযায়ী আগেকার দেবতারা মানুষকে যে উপদেশ দিত তা সবই ভালো কথায় পরিপূর্ণ ছিল। গুরুগম্ভীর কণ্ঠস্বরে বজ্রনাদে মানুষকে নির্দেশ দিত দেবতারা আকাশ থেকে, এটাকেই বলা হতো দৈববাণী। কিন্তু পণ্ডিত মশাই নিজেকে যতই সেই দেবতুল্য আগেকার গুরুমশাইদের মতো মনে করুক না কর, তিনি যখন গালিগালাজ করতেন ছাত্রদের, তাতে এত খারাপ কথা মেশানো থাকতো যে ছাত্ররা কখনো তাকে সেই দেবতা বলে ভুল করতো না, ভ্রম করতো না। ভ্রম মানে ভুল। বাপান্ত যদি বজ্রনাদ সাজিয়া তর্জন গর্জন করে, তার ক্ষুদ্র বাঙালি মূর্তি কি ধরা পড়ে না? বাপান্ত কথাটার অর্থ হচ্ছে বাপ তুলে গালিগালাজ করা। অর্থাৎ শিবনাথ ছাত্রদের বাবার নাম ধরেও খারাপ খারাপ কথা বলতেন, দেবতারা এরকম করতেন। রবীন্দ্রনাথের এই উদাহরণগুলোর মধ্যে দিয়ে সব কিন্তু মজা আছে, মজাটাকে নিতে হবে, মজাটাকে বুঝতে হবে। তাই শিবনাথ পণ্ডিত যখন এইরকম ছাত্রদের বাবার নাম ধরে খারাপ কথা বলতেন, বকাবকি করতেন, গালিগালাজ করতেন, তর্জন গর্জন মানে হুঙ্কার দিয়ে চিৎকার করে কথা বলতেন, তখন তাকে দেবতা না ভেবে ছাত্ররা মনে করত এ একজন ক্ষুদ্র বাঙালি, ক্ষুদ্র মনের বাঙালি। এই ক্ষুদ্র কথাটার মনে হচ্ছে এটা ব্যবহার করলেন রবীন্দ্রনাথ, ক্ষুদ্র কথাটার মানে ছোট, বাঙালিদের চেহারা এমনিতেই ছোটখাটো। আবার তার ওপর ক্ষুদ্র কথাটার মানে এটাও বোঝালেন ক্ষুদ্র মনের, শিবনাথ পণ্ডিত এটি ক্ষুদ্র মনের মানুষ, যিনি এই রকম কটু কথায় খারাপ কথায় সেই ছোট ছোট শিশু বালকদের তিনি এইভাবে কথার মধ্যে দিয়ে অত্যাচার করছেন। আজ এই পর্যন্ত, এর পরের দিন আমরা পরের অংশটা থেকে ধরব। এই সংক্রান্ত যে প্রশ্নগুলো আমি ছবি তুলে পাঠাবো সেগুলো বাড়িতে ছাত্ররা অনুশীলন করবে।